বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 24 জানুয়ারি, 10 মাঘ এবং ফার্সি 5 বাহমান রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্স এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময়ে রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেন বিষয়ক নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন, তবে যুদ্ধ অবসানের কথা বলছে সৌদি আরব। এ সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে অসমে অনুপ্রবেশ ঠেকাতে পারে কেবল বিজেপি সরকার। অমিত শাহর এই মন্তব্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের কলকাতার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে সাপ্তাহিক আয়োজন আসমাউল হোসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। তেলজাত পণ্যের রপ্তানি বেড়েছে 4 গুণ বলেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইরাকে দায়েশের হামলায় হাশদার শাবি বাহিনীর 11 জন শহীদ। রিয়াদে ড্রোন হামলার দায় স্বীকার করল ইরাকের অপর এক সংগঠন। করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই বললেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি বলছে আগে টিকা নিতে হবে ক্ষমতাসীনদের। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং তখন ইঞ্চিতে ইঞ্চিতে বদলে নেওয়া হবে বলে অভিষেকের ঘোষণা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। তিনি আজ রাজধানী তেহরানে আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল মেলা পরিদর্শনের সময় একথা বলেন। জাহাঙ্গিরি বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার অর্থ হল তাদের নিষেধাজ্ঞার কারণে কোনো প্রকল্প থেমে যায়নি। তেল ও গ্যাস খাতে এটা প্রমাণিত। তিনি বলেন, গত 3 বছরের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পারস্য উপসাগরে বিদ বুলান্দ গ্যাস শোধনাগার নির্মাণ ও চালু করা হয়েছে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদের নিষেধাজ্ঞা ব্যর্থ। ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের তেলজাত পণ্যের রপ্তানি অতীতের সব রেকর্ড ভেঙেছে। তেলজাত পণ্যের রপ্তানি 4 গুণ বেড়েছে। গত শুক্রবার থেকে রাজধানী তেহরানে 25তম আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল মেলা শুরু হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছেন খুব শিগগিরই করোনার টিকা দেওয়া শুরু করা সম্ভব হবে। নিজস্ব টিকা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বিদেশ থেকে টিকা কেনার কাজ এগোচ্ছে, আশা করছি খুব শিগগিরই দেশে টিকা আসবে। যারা সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছেন তাদেরকে আগে টিকা দেওয়া হবে। এছাড়া করোনার ইরানি টিকা
কোভ ইরান বারাকাত পরীক্ষামূলকভাবে আরও 14 জনের দেহে দেওয়ার অনুমতি পাওয়া গেছে। এর আগে যে 21 জন স্বেচ্ছাসেবী টিকা নিয়েছেন তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এই অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 29 ডিসেম্বর মানবদেহে ইরানের এই টিকার পরীক্ষা শুরু হয়েছে। যারা এ পর্যন্ত এই টিকা নিয়েছেন তাদের অবস্থা ভালো বলে জানানো হয়েছে। এদিকে ইরানে আজ করোনায় আক্রান্ত হয়ে আরও 89 জন মৃত্যুবরণ করেছেন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 5,945। এ নিয়ে এ পর্যন্ত ইরানে 13,72,977 জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 11,64,994 জন। ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদার শাবির অন্তত 11 যোদ্ধা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছেন। ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে গতকাল দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। প্রদেশের রাজধানী তিকরিতের কাছে শনিবার রাতের অন্ধকারে দায়েশ জঙ্গিরা হালকা অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়। ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত 32 জন নিরীহ পথচারী নিহত হওয়ার 2 দিন পর হাশদার শাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী। এই আধাসামরিক বাহিনীর কর্মকর্তা আবু আলী আল মালিকি বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, শনিবার রাতে তাদের 22তম ব্রিগেডের উপর এই অতর্কিত হামলা হয়। এতে ব্রিগেড কমান্ডার সহ 11 জন নিহত ও অপর 10 জন আহত হন। কোন গোষ্ঠী এখনও এই হামলার দায়িত্ব স্বীকার না করলেও ইরাকের নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এজন্য দায়েশ জঙ্গিদের দায়ী করেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের উপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে যে হামলার চেষ্টা হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের একটি সংগঠন। আল ওয়াদা আল হক ব্রিগেড নামে এই সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সংগঠনটি আজ সকালের দিকে এক বিবৃতিতে বলেছে, বোমা হামলার পর তারা সৌদি আরবের রাজধানী লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল। ড্রোনের সাহায্যে এই হামলার মাধ্যমে তা পূর্ণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপর দফায় দফায় আরব দেশগুলোর অপরাধমূলক কর্মকাণ্ডের পর এই হামলা চালানো হল। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি আরব দেশ উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সহ আরও কয়েকটি চরমপন্থী গোষ্ঠীকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে। আঞ্চলিক বিভিন্ন দেশের নিরাপরাধ সাধারণ মানুষের রক্তে এসব সন্ত্রাসী গোষ্ঠীর হাত রঞ্জিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারতের উপহার হিসেবে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পরীক্ষিত, তবে টিকা প্রয়োগে সরকার কাউকে বল প্রয়োগ করবে না। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেছেন, টিকার নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদেরই আগে তা গ্রহণ করা উচিত। বিস্তারিত শুনুন সহকর্মী নাসির মাহমুদের ডেস্ক রিপোর্টে।
স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারতের উপহার হিসেবে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পরীক্ষিত, তবে টিকা প্রয়োগে সরকার কাউকে বল প্রয়োগ করবে না। সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী স্বাধীনভাবে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। যার ইচ্ছা টিকা গ্রহণ করবেন, যার ইচ্ছা না হয় গ্রহণ করবেন না। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জাহিদ মালিক একথা বলেন। এ সময় টিকা প্রয়োগ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিশ্বের সবচেয়ে সহনশীল ও কার্যকর হিসেবে পরিগণিত হয়েছে। এই ভ্যাকসিন ভারত ও ইউকেতে পরীক্ষা শেষেই দেশে এসেছে। এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করোনা টিকা আগে নিলে অসুবিধা কোথায়, এমন প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ভ্যাকসিন নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে। নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদের আগে ভ্যাকসিন গ্রহণ করা উচিত। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ রোববার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিলে একথা বলেন রিজভি। এ সময় রিজভি আরো বলেন, ভারতে ভ্যাকসিন নিয়ে অনেকে মারা গেছে। ভারত থেকে বাংলাদেশে 20 লাখ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এজন্য আমরা বলেছিলাম, নিরাপত্তা প্রমাণের জন্য ক্ষমতাসীনদের আগে ভ্যাকসিন গ্রহণ করা উচিত, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন এবং ডাক্তার ফসি আগে নিয়েছিলেন। তাতে করে ভ্যাকসিনের প্রতি মার্কিনীদের আস্থা ফিরেছে, ভীতি দূর হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তাদের দল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিরোধীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পুনরায় ক্ষমতায় আসবে এবং ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে। তৈরি থাকো, কড়াই গণ্ডায় জবাব দেব, কত ক্ষমতা দেখব। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গের কুলতলিতে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন। সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য কয়েকজন নেতা। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তাকে ঘুষখোর বলে অভিহিত করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা বলেছিল না, বদলা নয় বদল চাই, সেই জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি আজকে বলে যাচ্ছি, আগামী দিন ক্ষমতায় আসবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তৈরি থাকো, কড়ায় গণ্ডায় জবাব দেবো, কত ক্ষমতা দেখব। সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। বিরোধীদের তীব্র আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আরো বলেন, যারা বলছেন বাংলায় কোনো উন্নয়ন হয়নি, আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন, যুবশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, সবুজ সাথী করেছেন, কিন্তু বিজেপি সিপিএমের নেতাদের চোখে ছানি পড়ে গেছে। আগামী দিন একটা নতুন প্রকল্প নেত্রী উদ্বোধন করবেন, তার নাম হবে ছানিশ্রী প্রকল্প, কারণ ওদের চোখের ছানিটা কাটানো দরকার,
বলছিলেন আমাদের প্রতিনিধি। সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে, তবে ধারণা করা যায় সম্ভবত ইহুদিবাদী ইসরায়েলেই তা পাঠানো হচ্ছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে মাইকেল স্প্রিংম্যান একথা বলেছেন। সিরিয়ার তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা ইরাক থেকে শত শত সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সিরিয়ায় নিয়ে গেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা এবং দেইরাজোর প্রদেশের এসব সেনা ও অস্ত্র মোতায়েন করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইরাক থেকে 200 সেনাকে আকাশপথে সিরিয়ার আশাদাদি শহরে নেওয়া হয়েছে। হাসাকা প্রদেশের রাজধানী থেকে 60 কিলোমিটার দক্ষিণে আশাদাদি শহরের অবস্থান। তেল চুরি করা প্রসঙ্গে স্প্রিংম্যান বলেন, ইরাকে সেনা মোতায়েন রেখে দেশটিতে দখলদারিত্ব কায়েম করে রেখেছে আমেরিকা এবং সিরিয়াতেও তারা একইভাবে দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। চীনের উপকূলরক্ষী বাহিনীকে বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিয়ে বেইজিং সরকার নতুন একটি আইন পাশ করার পর দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ চীন সাগরের সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী আজ জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী গতকাল শনিবার দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। রণতরীর কমান্ডার ডগ ভেরিসিমো সাংবাদিকদের জানিয়েছেন, 30 বছরের কর্মজীবনে তিনি দক্ষিণ চীন সাগরের পানিসীমা দিয়ে বহুবার যাতায়াত করেছেন, আবার দক্ষিণ চীন সাগরে ফিরে পেতে তিনি উল্লসিত। ভেরিসিমো তার ভাষায় বলেন, দক্ষিণ চীন সাগরের জলরাশিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবেন তারা এবং মিত্রদেরকে আশ্বস্ত করবেন। কমান্ডার ভেরিসিমো বলেন, বিশ্বের 2/3 বাণিজ্য এই গুরুত্বপূর্ণ অঞ্চল দিয়ে হয়ে থাকে, ফলে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি মৌলিক বিষয়। চীনে সোনার খনিতে 14 দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন 11 শ্রমিক। শ্রমিকদের উদ্ধারের ভিডিওচিত্র চীনা টিভি চ্যানেল সিসিটিভিতে সম্প্রচারিত হয়েছে। এতে দেখা যায়, আজ খনির একটি অংশ থেকে প্রথম শ্রমিককে তুলে আনা হয়। ফুটেজে দেখা গেছে, উদ্ধার করা এই শ্রমিককে চোখ কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া এই শ্রমিকের শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল বলে সিসিটিভি জানিয়েছে। প্রায় সাড়াহীন ওই লোককে ভারী কম্বলে জড়িয়ে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমি বাবুল আক্তার আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী একদিকে ইয়েমেনের আনসারুল্লাহকে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্তির মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ অবসানের কথাও বলছেন। পর্যবেক্ষকরা তার এই বক্তব্যকে পরস্পর বিরোধী ও বিস্ময়কর বলে অভিহিত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ পরস্পর বিরোধী মন্তব্যে একদিকে দাবি করেছেন রিয়াদ ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে, অন্যদিকে সাবেক ট্রাম্প প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে যে ঘোষণা দিয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন। আর প্রায় দুই মাস পর ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের ৬ বছর পূর্ণ হবে। সৌদি এই আগ্রাসন একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর আগ্রাসন হিসেবে চিহ্নিত। সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের প্রায় ১,০০,০০০ মানুষ নিহত, আহত হয়েছে কয়েক লাখ এবং ৪০,০০০ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। এ অবস্থায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে যুদ্ধ অবসানের জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে আমেরিকার নতুন সরকার তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং এ লক্ষ্যে ইয়েমেনের বিরুদ্ধে চলমান সৌদি আগ্রাসনের ব্যাপারে ওয়াশিংটনের নীতি পুনর্মূল্যায়ন করতে চায়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সাবেক ট্রাম্প প্রশাসন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে যে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সে বিষয়টি আবারও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে এবং দ্রুত এ ব্যাপারে ওয়াশিংটনের সিদ্ধান্তের কথা জানানো হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি গিস বলেছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনের বিরোধী ছিলেন এবং এখন তিনি এই যুদ্ধ অবসানের চেষ্টা করছেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স যদি সৌদি আরবের উপর থেকে সমর্থন প্রত্যাহার ও লজিস্টিক সাপোর্ট দেয়া বন্ধ করে তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সৌদি আরবের থাকবে না। পর্যবেক্ষকরা বলছেন, কোনো মার্কিন কর্মকর্তার এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে রিয়াদের ওপর আন্তর্জাতিক সমাজের চাপ বৃদ্ধি নিয়ে সৌদি সরকার উদ্বেগে রয়েছে। ধারণা করা হচ্ছে এ কারণেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেন যুদ্ধ অবসানে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে বোঝা যায় ইয়েমেন যুদ্ধের ব্যাপারে তারা চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার ভারত প্রসঙ্গ। ভারতের অসমে অনুপ্রবেশকে যদি কেউ বন্ধ করতে পারে তা কেবল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নরেন্দ্র মোদী সরকার করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ। আজ অসম এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। এ সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ বলেছেন, অসমে অনুপ্রবেশকে যদি কেউ বন্ধ করতে পারে তা কেবল ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সরকার করতে পারে। কংগ্রেস বদরুদ্দিন আজমল জুটি অসমকে অনুপ্রবেশকারীদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবে না। তিনি আজ রোববার অসমে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অমিত শাহ বলেন, অসমকে আপনারা অনুপ্রবেশমুক্ত তৈরি করতে চান না চান না? এ প্রসঙ্গে অমিত শাহ বলেন,
আসাম কো ঘুসপেটিয়ো সে সুরক্ষিত রাখ সকতে হ্যায় ক্যা? জরা বতাইয়ে ভাইয়া, রাখ সকতে। खोल देगी और घुसपैठ को आसाम के अंदर सरल करके दी, क्योंकि उनकी वोट बैंक है। वोट घुसपैठ को अगर कोई रोक सकता है तो केवल और केवल भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार।
अमित शाह बोलें, कांग्रेस और बदरुद्दीन आजमल जुटी आसाम के अनुप्रवेशकारी हाथ से कि सुरक्षित रखते पारबे? কংগ্রেস ও বদরুদ্দিন আজমল জুটি সমস্ত দরজা খুলে দেবে এবং অনুপ্রবেশকে আসামের মধ্যে সহজ করবে, কারণ তারা তাদের ভোট ব্যাংক। আসামে অনুপ্রবেশকে যদি কেউ বন্ধ করতে পারে তা কেবল ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী সরকার করতে পারে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ মন্তব্য করেন। আসামে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে বিজেপি বরাবরই সোচ্চার এবং ওই বিষয়ে প্রচারণা চালিয়ে থাকে। তারা এক্ষেত্রে মুসলিমদের অনুপ্রবেশকারী এবং অন্যদেরকে শরণার্থী অথবা উদ্বাস্তু বলে মনে করে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে পরাজিত করতে কংগ্রেস দল মাওলানা বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ দল ও অন্যদের সঙ্গে জোট গঠন করেছে। এরপর থেকে বিজেপি নেতারা ওই জোটের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছেন। অমিত শাহের দাবি, অসমে উন্নয়ন চলছে, নতুন নতুন সড়ক, হাসপাতাল, কলেজ তৈরি হচ্ছে, শিল্প আসছে। অসমের উন্নয়ন সম্পর্কে নাদওয়াতুত তামিজ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র এবং অসমের সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া আজ রোববার রেডিও তেহরানকে বলেন,
অমিত শাহ যেটা বলেছেন সেটা বৈরাগ্যতা, অসত্যকতা, সত্যিকারের সঙ্গে উন্নয়নের সঙ্গে তার কোন মিল নেই। তারা বলেছিলেন তাদের সময়ে কোন ধরনের দুর্নীতি তারা বরদাস্ত করবেন না, নর্থ ডলারে বলেছিলেন, কিন্তু দেখা গেছে অতীতের সমস্ত ধরনের করাপশনকে হার মেনে সাধারণ মানুষের বিশ্বাস এবং সাধারণ মানুষেরা দেখতে পাচ্ছে যে তারা এই সাড়ে চার বছরের মধ্যে দুর্নীতিকে প্রায় দশ গুণ থেকে বিশ গুণ পর্যন্ত তারা বৃদ্ধি করেছে।
তিনি বলেন, বিগত সাড়ে চার বছরে যদি তারা কোনো উন্নয়ন করে থাকে তাহলে দুর্নীতির উন্নয়ন যথেষ্ট হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার ১৯তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম রাজ্জাক। এর অর্থ রুটি রুজি ও আয় উপার্জন বা রিজিক জাতীয় জিনিসের দাতা ও স্রষ্টা। পবিত্র কোরআনে সরাসরি একবার এই শব্দটি এসেছে, তবে কোরআনের অনেক বাক্যে রাজ্জাকের সমার্থক অনেক শব্দ দেখা যায়। যে কোনো ইতিবাচক বা কল্যাণকর বিষয় যা মানুষ ও সৃষ্টিকুলের জীবন অব্যাহত রাখার কারণ হয় তাই রিজিক। রাজ্জাক নামটি মহান আল্লাহর দয়া ও করুণার অন্যতম প্রকাশ। রিজিক দুই ধরনের হতে পারে, পার্থিব ও বস্তুগত এবং পারলৌকিক ও আধ্যাত্মিক। তাই খাদ্য, পোশাক ও বাসস্থান ছাড়াও জ্ঞান, বিবেক বুদ্ধি, ইমান, উপলব্ধির ক্ষমতা, দূরদর্শিতা, শিল্পবোধ, একনিষ্ঠতা এসবও রিজিক হিসেবে বিবেচিত। মহান আল্লাহ সূরা আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে বলেছেন,
আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত ও জীবিকাপ্রাপ্ত। এখানে ইহ ও পরকালীন জগতের মাঝামাঝি জগৎ তথা আলমে বারজাখে থাকা শহীদদের যে রিজিক দেওয়ার কথা বলা হয়েছে তা আধ্যাত্মিক রিজিক। সূরা হজের ৫৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ তথা হিজরত করেছে, এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। শ্রেষ্ঠ আসমানি মহাগ্রন্থ পবিত্র কোরআনে নবুয়তকে রিজিক বলে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন থেকে উপকৃত হওয়াকে আসমানি এই মহাগ্রন্থের সূরা ওয়াকেয়ার 82 নম্বর আয়াতে রিজিক বলে উল্লেখ করা হয়েছে।
সূরা কাসাসের 57 নম্বর আয়াতের একাংশে মহান আল্লাহ বলছেন, আমি কি তাদের জন্য একটি নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি? এখানে সর্বপ্রকার ফল মূল আমদানি হয় আমার দেয়া রিজিক স্বরূপ, কিন্তু তাদের অধিকাংশই জানে না। সূরা তালাকের প্রথম দিকে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। এখানে রিজিক বলতে জালিমদের মোকাবিলায় মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সহায়তাও হতে পারে, যা কেউ চিন্তাও করেনি বা করে না।
সূরা হুদের 6 আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব বা প্রাণী নেই যাদের সবার জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত নয়। মহান আল্লাহ সবারই রিজিক দাতা, কিন্তু তিনি সরাসরি সবাইকে রিজিক দেন না। মানুষের কর্ম প্রচেষ্টার উপরও নির্ভর করে তাদের রিজিক। সূরা নাজম এর 39 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, মানুষ তাই পায় যা সে করে। মহান আল্লাহর নবী রাসুলরাও কঠিন পরিশ্রম করে জীবিকা অর্জন করতেন। মহান আল্লাহকে ও ধর্মকে সবচেয়ে বেশি বুঝিয়েছেন নবী রাসুল ও পবিত্র ইমামরা। মহান আল্লাহকে রিজিক দাতা জেনেও তারা আয় উপার্জনের জন্য কর্ম প্রচেষ্টা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকেননি, বরং তারা কঠোর পরিশ্রম করে আয় উপার্জন করতেন, যাতে অন্যরাও এ থেকে শিক্ষা নিয়ে শ্রমের মর্যাদা উপলব্ধি করেন।
অনেক সময় এমনও হয় একজনের কাজের ফল তারই অসচেতনতার কারণে অন্য কেউ নিয়ে যায় বা ওই ফল নষ্ট হয়। পৃথিবীতে খাদ্য, পোশাক ও নানা ধরনের উপকারী দ্রব্যের পরিমাণ মানুষের চাহিদার তুলনায় অনেক বেশি বা কয়েক গুণ পরিমাণে মজুদ রয়েছে, কিন্তু মানুষকে তা সংগ্রহ করে নিতে হবে এবং নিজ অধিকার আদায় করতে হবে। অথচ দুঃখজনকভাবে বিশ্বের 82% সম্পদ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 1% নিয়ন্ত্রণে রয়েছে বা তারা এই সম্পদ দখল করে রেখেছেন। অথচ মহান আল্লাহ এইসব রিজিক দিয়েছেন সবার জন্য। বিশ্বের বঞ্চিত জাতিগুলো ও মানুষেরা কি ঐক্যবদ্ধ হয়ে ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে লুটেরাদের কাছ থেকে তাদের ঋত অধিকার ফিরিয়ে আনতে সক্ষম নন? লুটেরা ও শোষকদের বিরুদ্ধে সংগ্রামের বিষয়ে জনগণকে সচেতন করা নবী রাসুলদের অন্যতম দায়িত্ব, কিন্তু বেশিরভাগ মানুষই নবী রাসুলদের প্রচারিত এই শিক্ষা সম্পর্কে সচেতন নন, ফলে তারা দারিদ্র, ক্ষুধা ও শ্রেণী বৈষম্যের শিকার।
পবিত্র কোরআনের দৃষ্টিতে রিজিকের প্রবৃদ্ধি ও হ্রাস মহান আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। সূরা আসরার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার পালনকর্তা যাকে ইচ্ছা বেশি জীবনোপকরণ দান করেন এবং তিনি তা সংকুচিতও করে দেন। তাই রিজিক বৃদ্ধি ও হ্রাস মহান আল্লাহর কৌশল বা প্রজ্ঞারই বিষয়, কিন্তু তা সত্ত্বেও হালাল উপার্জনের জন্য চেষ্টা ও প্রচেষ্টা রিজিক বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখে। অবশ্য এই প্রভাব খুবই সীমিত। যেমন মানুষকে চাল উৎপাদনের জন্য ধান চাষ করতে হয় এবং এজন্য বীজ রোপণ ও সেচ সহ অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, কিন্তু একটি ধান থেকে যে 100 ধান আসে তা মহান আল্লাহরই অনুগ্রহ মাত্র। সূরা ওয়াকেয়ার 63 ও 64 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তার অঙ্কুরোদ্গম ঘটাও বা উৎপন্ন করো, না আমি তা করি? আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, তারপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
পবিত্র কোরআন হালাল ও পবিত্র রিজিককেই কেবল রিজিক বলে উল্লেখ করে। এ কারণে কোরআনে রিজিক শব্দটি ১৩ বার তাইয়েব বা পবিত্র শব্দের পর এসেছে। রিজিক শব্দের পাশে হালাল শব্দটির ব্যবহারও লক্ষণীয়। সূরা মায়েদার ৮৮ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন সেসব থেকে হালাল ও পবিত্র বস্তু খাও। এ আয়াত থেকে বোঝা যায় মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সব রিজিকই হালাল বা বৈধ। তবে বৈধ কিছু যদি অবৈধভাবে অর্জন করা হয় তা হালাল থাকে না, বরং হারাম হয়ে যায়। প্রকৃত রিজিক দাতা হলেন একমাত্র আল্লাহ। অন্যরা মহান আল্লাহর প্রদত্ত ক্ষমতার কারণে বা আল্লাহর অনুমতিক্রমে অস্থায়ীভাবে রিজিক পৌঁছে দেওয়ার কাজ করতে পারে। তবে আমরা যদি মহান আল্লাহর রাজ্জাক নামের রঙে রঙিন হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত ও রিজিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আল্লাহর বান্দাদেরও মহান আল্লাহর দেওয়ার সম্পদ থেকে কিছু অংশ দান করা উচিত।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি। কথা হবে আসমাউল হোসনার আগামী পর্বগুলোতে।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৪ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ।
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, অক্সফোর্ডের টিকায় আস্থা রাখতে বলছেন বিশেষজ্ঞরা, প্রথম টিকা পাবেন একজন নার্স, দৈনিক ইত্তেফাক। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশের বিল পাস সংসদে, যুগান্তর। দেশে এখন ৪২% মানুষ দরিদ্র, মানব জমিনের শিরোনাম। দৈনিক সমকালের শিরোনাম, নিঃস্ব সাবেক এমপি জর্জ মিয়াও পেলেন ঘর। ভারতের শিরোনাম, ৪ বছরে ট্রাম্পের ৩০,৫৭৩ মিথ্যে, আনন্দবাজার পত্রিকা। বাড়ছে ভীতি, ভ্যাকসিন না নিয়েও নেয়ার মিথ্যা দাবি বহু স্বাস্থ্যকর্মীর, সংবাদ প্রতিদিন। দৈনিক আজকালের শিরোনাম, ২৬ জানুয়ারি ২,০০,০০০ ট্রাক্টর নিয়ে ১০০ কিলোমিটার মিছিল করবেন কৃষকরা।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাংলাদেশ ও ভারত সহ বিশ্ব মিডিয়ায় এখনও চলছে তোলপাড়। এ সম্পর্কে দৈনিক মানব জমিনের কয়েকটি খবর তুলে ধরছি। ট্রাম্পের ষড়যন্ত্র নিয়ে তোলপাড়, এই শিরোনামের বিস্তারিত খবরে লেখা হয়েছে, মার্কিন বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় থাকার এক গভীর ষড়যন্ত্র করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশের পর এখন তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্প তার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করে জর্জিয়া রাজ্যের ভোটের ফলাফল পাল্টে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
অপর একটি খবরে লেখা হয়েছে, আইনজীবী নিয়োগ, ট্রাম্পের অভিশংসন শুনানি ৮ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের শুনানি ৮ ফেব্রুয়ারি শুরু হবে সিনেটে। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের প্রতিনিধিরা যখন বাইডেনের ইলেকটোরাল ভোট সত্যায়নের জন্য সভায় মিলিত হয়ে এ ব্যাপারে কার্যক্রম চালাচ্ছিলেন, তখন ট্রাম্পের নির্দেশে ভয়ঙ্কর হামলা চালানো হয়। এতে পুলিশ সদস্য সহ ৫ জন মারা যায়। এদিকে ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে খবর দিয়েছে দৈনিক ইত্তেফাক। তাছাড়া ক্যাপিটল হিলে হামলার পর অনেক প্রতিষ্ঠানই ট্রাম্প এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তাছাড়া নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্পর্কে একটি খবরে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় ৩০ নির্বাহী আদেশ বাইডেনের, ট্রাম্প নীতির পরিবর্তন শুরু হয়েছে। বাইডেন যে গতিতে কাজ করছেন, আগামী সোমবারের সূর্য ওঠার আগেই ট্রাম্প যা করেছিলেন তার সব শেষ হয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সহসা কোনো রকমের নাটকীয় পরিবর্তন আসছে না বলে আভাসের খবরটি এসেছে কোনো কোনো দৈনিকে।
দেশে এখন 42% মানুষ দরিদ্র, এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনার প্রভাবে দেশে সার্বিক দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে 42%। দেশব্যাপী খানা পর্যায়ের জরিপের ভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিজেদের অর্থায়নে এই জরিপ পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান সানেম। জরিপের উল্লেখযোগ্য তথ্য হল, 2020 সালে দেশে আনুষ্ঠানিকভাবে রেমিটেন্স বা প্রবাসীয় আয়ের ব্যাপক প্রবৃদ্ধি হলেও ব্যক্তিগত পর্যায়ে তা বরং কমে গেছে। করোনার প্রভাবে দারিদ্রের কারণে দেশে মানুষ খাদ্য বহির্ভূত ব্যয় কমিয়ে দিয়েছে, পাশাপাশি অনেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, ঋণ নিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। আবার জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 7.52% পরিবার বলেছে তারা খাপ খাওয়ানোর পথই খুঁজে পায়নি।
প্রধানমন্ত্রী নির্দেশনা উপেক্ষিত ভদ্র ব্যবহার শেখাতে প্রশিক্ষণ শুরুই হয়নি, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে। প্রবাসীদের সঙ্গে ভদ্র ব্যবহার শেখাতে বিমানবন্দর সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মী স্টাফদের প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বছরেরও বেশি সময় পার হলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 2019 সালের 25 আগস্ট এক সভায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে ও বিদেশ গমনে দালালদের প্রভাব কমাতে বেশ কিছু নির্দেশনা দেন। আর দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম এরকম, নিঃস্ব সাবেক এমপি জজ মিয়াও পেলেন ঘর। এ খবরে বলা হয়েছে, সারা দেশের প্রায় 70,000 ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গতকাল জমি ও ঘর দিয়েছে সরকার। এর মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক এমপি এনামুল হক জজমিয়াও ঘর পেয়েছেন। একসময়ের প্রভাবশালী ওই এমপির ঘর নেয়ার খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বাড়ছে ভীতি, ভ্যাকসিন না নিয়েও নেয়ার মিথ্যা দাবি বহু স্বাস্থ্যকর্মীর, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। করোনার টিকাকরণ নিয়ে ক্রমেই বাড়ছে ভীতি, ভ্যাকসিন নেওয়ার পরে কয়েকজনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষেত্রেই ভ্যাকসিনকে মৃত্যুর কারণ হিসেবে মেনে নেয়নি প্রশাসন, তবু আতঙ্ক যে ক্রমেই বাড়ছে তার প্রমাণ মিলেছে। ভারতের বেঙ্গালুরুতে অন্তত 20 জন স্বাস্থ্যকর্মীকে চিহ্নিত করা হয়েছে যারা ভ্যাকসিন না নিয়েও তা নেওয়ার ভুয়া দাবি করেছেন বলে অভিযোগ।
26 জানুয়ারি 2 লক্ষ ট্র্যাক্টর নিয়ে 100 কিলোমিটার মিছিল করবেন কৃষকরা, দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কৃষকদের দাবি শেষমেশ মেনে নিতে বাধ্য হল দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসে প্যারেড চলাকালীন রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে ছাড়পত্র দিল পুলিশ প্রশাসন। সাধারণতন্ত্র দিবসে 100 কিলোমিটার ট্র্যাক্টর মিছিলের পরিকল্পনা নিয়েছেন কৃষকরা, সেদিন রাজধানীর পথে নামবে 2 লক্ষ ট্র্যাক্টর, যদিও পুলিশের সেই ছাড়পত্র শর্ত সাপেক্ষে। কৃষকরা জানিয়েছেন, সাধারণতন্ত্র দিবসে দিল্লির সীমান্ত থেকে রাজধানীর ভেতর প্রবেশ করবে 2 লক্ষ ট্র্যাক্টর, শহরের একটি নির্দিষ্ট অংশ ঘুরে আবার বেরিয়ে আসবে। 26 নভেম্বর থেকে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন প্রায় 10,000 কৃষক। তারা হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে এসেছেন। দাবি, 3টি কৃষি আইন সরকারকে প্রত্যাহার করতে হবে।
4 বছরে 30,573 মিথ্যে, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বিরল নজির ট্রাম্পের। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গেলেও সিনেটে তাকে ইম্পিচমেন্ট শুনানি এখনও বাকি। তারই মধ্যে ফের অস্বস্তি বাড়ল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার ইতিহাসে সবচেয়ে মিথ্যাবাদী প্রেসিডেন্টের তকমা বসে গেল তার নামের পাশে। 2017 সালের 20 জানুয়ারি থেকে 2021 সালের 20 জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি প্রকাশ্যে 30,573 বার মিথ্যা দাবি করেছেন বলে জানা গিয়েছে। আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এই পরিসংখ্যান তুলে ধরেছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শিশু কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা সংক্রান্ত আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা শিশু ও কিশোরদের আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ে তোলার পূর্ব শর্ত হিসেবে বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর কনে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে কথা বলেছি। আজ আমরা সংশ্লিষ্ট আরও কিছু দিক ও বিষয় নিয়ে কথা বলব। ইসলামের দৃষ্টিতে মানব প্রজন্ম অব্যাহত রাখা বিয়ের অন্যতম লক্ষ্য। বিয়ে করা তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও নেককার সন্তান হচ্ছে বেহেশতের অন্যতম ফুল। মহানবীর এই বাণী থেকেই সুস্পষ্ট যে একটি সুন্দর ফুলের জন্ম ও বিকাশের জন্য জরুরি হচ্ছে ভালো বীজ সংগ্রহ করা এবং তা উপযুক্ত ক্ষেত্রে রোপণ ও সংরক্ষণ করা। এক্ষেত্রে কোনো ধরনের ভুল এবং অযত্ন ও উদাসীনতা ফুলের ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
অন্য কথায়, বিয়ের জন্য যোগ্য বর কনে বাছাই করা খুবই জরুরি। ইসলাম এক্ষেত্রে যেসব পরামর্শ দেয় সেসব বাস্তবায়ন করা উচিত। যোগ্য বর ও কনের যেসব বৈশিষ্ট্য বা যোগ্যতা থাকা উচিত সেসবের কোনো কোনোটি এতই গুরুত্বপূর্ণ যে বিয়ের পরেও কেউ যদি সেসবের গুরুত্ব বুঝতে পেরে এটা দেখে যে হবু বর বা কনের মধ্যে সেই সব বৈশিষ্ট্য নেই বা সেই সব যোগ্যতা অর্জন তাদের পক্ষে সম্ভব নয়, তাহলে ওই বিয়ের চুক্তি বাতিল করা বা বিয়ে ভেঙেও দেয়া যেতে পারে। বিয়ের পরে সৎ, সুস্থ ও যোগ্য সন্তান অর্জনের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতিও খুব গুরুত্বপূর্ণ। মাতৃগর্ভে সন্তানের প্রাথমিক অবস্থা কৃষিক্ষেত্রে উদ্ভিদের বীজ বপনের সময়ের মতোই গুরুত্বপূর্ণ। এ সময়ে বাবা ও মায়ের মন যে কোনো ধরনের টেনশন বা অস্থিরতা, হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা উচিত। বরং নেক সন্তান অর্জনের জন্য বারবার মহান আল্লাহর কাছে প্রার্থনা করা ও আল্লাহর উপর ভরসা করা উচিত। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে সন্তান হয় সুপথ প্রাপ্ত ও সেই সন্তান ভবিষ্যতে অন্যদের জন্যও হয় হেদায়েতের আলো।
সন্তান গ্রহণের বা ধারণের প্রাথমিক পর্যায় থেকে বাবা মাকে হতে হবে খুবই সতর্ক, কারণ এ সময়ে যে কোনো ধরনের ভুল পদক্ষেপ বা আচরণ ভবিষ্যতে সন্তানের মন মানসিকতায় ও প্রশিক্ষণের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সন্তানের বাবা মা হওয়ার প্রাথমিক পর্যায়ের কার্যক্রম, যেমন এ সংক্রান্ত কার্যক্রমের সময়, স্থান ও সে সময়ে বাবা মায়ের মানসিক অবস্থা ইত্যাদি বিষয়ে সন্তানের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। বিষয়টি সন্তানের অধিকারের সঙ্গেও সম্পর্কিত, তাই ইসলামী শিক্ষায় এ বিষয়ে যত্নশীল ও সতর্ক হতে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা যখন আদর্শ নারী হযরত ফাতিমার জনক জননী হতে চাইলেন, তখন এর প্রাথমিক প্রস্তুতি হিসেবে মহান আল্লাহর নির্দেশে রাসুলে পাক 40 দিন স্ত্রী হযরত খাদিজা থেকে দূরে থাকেন বলে বর্ণনায় রয়েছে। মহান আল্লাহর এ নির্দেশ পালন করা মহানবীর জন্য খুব কঠিন হলেও তিনি তা পালন করেন, এবং এ সময় তিনি রাতের বেলায় ব্যাপক ইবাদত বন্দেগি করতেন ও দিনের বেলায় রোজা রাখতেন। এ সময় তিনি হযরত খাদিজার কাছেও এ বার্তা পাঠান যে এই দূরে থাকার বিষয়টির কারণ তাঁর প্রতি কোনো ধরনের বিরক্তি বা বিরূপ মনোভাব নয়, বরং মহান আল্লাহর নির্দেশই এর কারণ ও নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ ছাড়া অন্য কিছু নেই। কারণ মহান আল্লাহ প্রতিদিন খাদিজার বিষয়ে বিশিষ্ট ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করেন।
বর্ণনা এসেছে মহীয়সী নারী হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা থেকে 40 দিন দূরত্ব বজায় রাখার কার্যক্রম শেষ হলে মহান ফেরেশতা জিব্রাইল মহান আল্লাহর নির্দেশে বেহেশতের একটি আপেল বা একটি খেজুর মহানবীর কাছে নিয়ে আসেন। এই খেজুর খেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার ঘরে যান। হযরত খাদিজা বিছানা থেকে উঠেই নিজের মধ্যে হযরত ফাতিমার নূর অনুভব করেছিলেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা শৈশব থেকেই ছিলেন বাবার সহায়তাকারী এবং বাবার প্রতি যত্নশীল, তাই তাকে বলা হয় উম্মে আবিহা বা পিতার মাতা। জগৎ বিখ্যাত ইমাম হযরত হাসান আলাইহিসসালাম ও হযরত হুসেন আলাইহিসসালামের মা কেবল ইতিহাস নির্মাতা এই দুই মহান ইমাম তথা বেহেশতি যুবকদের সর্দারেরই মা নন, তিনি নিজেও বেহেশতি নারীদের নেত্রী তথা সর্বকালের সেরা নারী হিসেবে খ্যাত।
ইসলামী বর্ণনা অনুযায়ী সন্তান গ্রহণের উদ্দেশ্যে মিলনের আগে মুসলিম স্বামী স্ত্রীকে 2 রাকাত নামাজ পড়তে হয়। এরপর মহান আল্লাহর প্রশংসা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর পবিত্র আহলে বাইতের শানে দরুদ পাঠের পর একটি বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে। স্বামী এ দোয়ায় বলবেন, হে আল্লাহ, এই নারীর ভালোবাসা ও সন্তুষ্টি আমাকে দান করুন এবং তার মাধ্যমে আমাকে সুখী করুন। আমাদের মধ্যে সর্বোত্তম রূপের ও সবচেয়ে প্রিয় অনুরাগ জমিয়ে দিন, কারণ আপনি হালাল বা বৈধ বিষয়গুলো পছন্দ করেন এবং হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো অপছন্দ করেন। নারীও নামাজ শেষে একইভাবে হামদ ও দরুদ পাঠের পর একই ধরনের দোয়া পড়বেন। ইসলামী বর্ণনা অনুযায়ী এ সময় তথা মিলনের আগে এটাও মুস্তাহাব যে স্বামী তার দুই হাত স্ত্রীর কপালের দুই পাশে রেখে এই দোয়া পড়বেন, হে আল্লাহ, তোমার কোরআনের নির্দেশ অনুযায়ী এই নারীকে বিয়ে করেছি এবং তোমার আমানত বা গ্যারান্টি বা নিরাপত্তায় তাকে গ্রহণ করেছি এবং তোমার বাক্যগুলোর মাধ্যম তাকে নিজের জন্যে বৈধ করেছি, তাই আমার ভাগ্যে যদি সন্তান রাখো তাহলে তাকে সুস্থ ও সৎ মুসলমান করুন এবং শয়তানকে তার থেকে দূরে রাখুন।
সুস্থ সন্তান লাভের জন্য মদ পান সহ সব ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে বাবা মা উভয়কেই। মদ্যপায়ী ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে নিষেধ করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো শ্রোতা ভাই বোনেরা, শিশু ও কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা ও কৌশলের বিষয়ে আমরা আরো কথা বলব আগামী পর্বগুলোতে।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা রাখছি।
শুনলেন আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনা। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। তেলজাত পণ্যের রপ্তানি বেড়েছে চারগুণ, বলেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইরাকে দায়েশের হামলায় হাশদ আশাবির বাহিনীর 11 জন শহীদ। রিয়াদে ড্রোন হামলার দায় স্বীকার করল ইরাকের অপর এক সংগঠন। করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে কোন জোর জবরদস্তি নেই, বললেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি বলছে আগে টিকা নিতে হবে ক্ষমতাসীনদের। এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং তখন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়া হবে বলে অভিষেকের ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.